বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 20 জানুয়ারি, 6 মাঘ এবং ফার্সি 30 দে। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন নীতির ব্যাপারে রাশিয়ার সমালোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে টঙ্গীর তুরাগ নদীর তীরে এবছরও 2 পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব শুরু হতে যাচ্ছে আজ থেকে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধি নিলয় রহমানের একটি প্রতিবেদন, শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পাশাপাশি দেশের কয়েক ডজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ এর নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট রাইসি বলেছেন ইরানের প্রতি ইউরোপের বেপরোয়া হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। শত বাধা বিপত্তির মধ্যেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে দাবি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এবং ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি কলেজে বোরকা পরে আসা মুসলিম ছাত্রীদের প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে কথিত সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার অংশ হিসেবে ইরানের কয়েক ডজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এ ধরনের নিষেধাজ্ঞার পরিণতির ব্যাপারে তেহরানের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইইউ এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে। ইউরোপীয় কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইইউ আগামী সোমবার ইরানের 37 ব্যক্তিকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনতে যাচ্ছে। একজন পদস্থ ইউরোপীয় কর্মকর্তা বার্তা সংস্থাটিকে বলেছেন, আমরা সোমবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার চতুর্থ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছি। ইরানে সম্প্রতি হিজাব আইন লঙ্ঘনের অভিযোগে আটক এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে বিদেশি মদতে সৃষ্ট সহিংসতার অজুহাতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। অপর এক ইউরোপীয় কূটনীতিক বলেছেন, আমরা যখন IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমরা নিষেধাজ্ঞার পঞ্চম প্যাকেজ নিয়ে কাজ করতে শুরু করেছি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার ইউরোপীয় পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, এ ঘটনায় ইরানের প্রতি ইউরোপের ব্যাপরিয়া হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে রাইসি ইউরোপীয় পার্লামেন্টে পাশ হওয়া একটি বিলের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন। ওই বিলে আইআরজিসিকে ইইউ এর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য 27 জাতির এই ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরানের রাজপথে সহিংসতা ছড়িয়ে দিয়ে এদেশের কোনো ক্ষতি করতে না পেরে শেষ পর্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে ইউরোপীয়রা। ইরানি বিদেশি মদদে সৃষ্ট সহিংসতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি এই মন্তব্য করেন। তিনি বলেন, ইউরোপীয়রা ভেবেছে তারা এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ইরানি জাতির অগ্রগতি রোধ করতে পারবে, কিন্তু বাস্তবে তা কোনোদিনও সম্ভব হবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টে যে বিল পাশ হয়েছে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। এটি বলেছে, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার উপর এ ধরনের পদক্ষেপের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। বৃহস্পতিবার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলে, ইউরোপীয় পার্লামেন্টে যে অপরিণামদর্শী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পরিপন্থী। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। শত বাধা বিপত্তির মধ্যেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের গণতন্ত্র আমরাই চালাবো, বিদেশি কারও ফরমায়েশে চলবে না। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের গণতন্ত্র আমরাই চালাবো, বিদেশি কারো ফরমায়েশে চলবে না। আজ শুক্রবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় প্রধান কার্যালয়ে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, গণতন্ত্রকে নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। শত বাধা বিপত্তির মধ্যেও শেখ হাসিনা গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে দাবি করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার মৃত ইস্যু, এটা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। আগামী নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। সরকারের পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি আরো বলেন, যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকা আওয়ামী লীগের মতো 7 দশকের ইতিহাস আর কারো নেই। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়।
ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর কোন দেশে এখন অ্যাকসেপ্ট পাকিস্তান, কোথাও তত্ত্বাবধায়কের বিধান, বিদেশিদের কাছে নালিশ করে, সেই বিদেশিরাও বিএনপির পক্ষে কিছুই বলে না। আরো ফরমাইশে বাংলাদেশে গণতন্ত্র চলবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেছেন, দল ত্যাগ বিরোধী আইনে ওর বাবার বিচার চলছে, গিরগিটি বলার হলে নিজের বাবাকেই আগে বলুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এক বার্তার প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা কুণাল ঘোষ আজ এই মন্তব্য করেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক বার্তায় প্রশাসনকে কটাক্ষ করে বলেন, দলত্যাগ বিরোধী আইনে 3 দিনের মাথায় ঝালদা পৌরসভার পৌরপ্রধান পদে শপথ নেয়া শ্রীমতী শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করল প্রশাসন, কিন্তু 1 বছরেরও উপরে যেসব বহুরূপী বিধায়কগণ বিধানসভার বাইরে তৃণমূল আর ভেতরে বিজেপি বলে নিজেদের পরিচয় দেন, তাদের বেলায় দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ হয় না, কারণ তাদের উপর দিদির সুরক্ষা কবচ রয়েছে। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের হিন্দু পিজি কলেজে বোরকা পরে আসা মুসলিম ছাত্রীদের কলেজে প্রবেশ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বুধবার এই ইস্যুতে প্রথম বিতর্ক সৃষ্টি হয় এবং বৃহস্পতিবারও তার জের মেটেনি। মুসলিম ছাত্রীদের ড্রেস কোড দেখিয়ে কলেজের গেটে তাদেরকে থামানো হয়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মোরাদাবাদের হিন্দু পিজি কলেজে বোরকা পরে আসা মুসলিম ছাত্রীদের কলেজে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। গত বুধবারও এই ইস্যুতে প্রথম বিতর্ক সৃষ্টি হয় এবং বৃহস্পতিবারও তার জের মেটেনি। মুসলিম ছাত্রীদের ড্রেস কোড দেখিয়ে কলেজের গেটে তাদেরকে থামানো হয়। এরপর কলেজের গেটে হইচই পড়ে যায়। ক্ষুব্ধ মুসলিম ছাত্রীরা বলেন, বোরকা পরা আমাদের অধিকার। গত 1 জানুয়ারি থেকে কলেজটি প্রথমবারের মতো ড্রেস কোড কার্যকর করেছে। কলেজে প্রবেশ করতে না দেওয়ায় ক্ষুব্ধ ছাত্রীরা সেখানে অবস্থান বিক্ষোভ করেন। এরপর সেখানে সমাজবাদী পার্টির ছাত্র ইউনিয়নের সদস্যরা কলেজে পৌঁছান। তারা কলেজ গেটে তোলপাড় সৃষ্টি করেন এবং কলেজ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় কলেজের অধ্যক্ষ ডক্টর সত্যব্রত সিং রাওয়াত এবং চিফ প্রক্টর ডক্টর এপি সিং বেরিয়ে আসেন। সমাজবাদী পার্টির ছাত্র ইউনিয়নের পদাধিকারীদের সঙ্গে তাদের বাকবিতণ্ড হয়। অন্যদিকে মুসলিম ছাত্রীরা জানায়, তারা সবসময় বোরকা পরে কলেজে যায়, এটি তাদের অধিকার এবং ভবিষ্যতেও তাদের তা করতে দেওয়া উচিত। কলেজের অধ্যক্ষ বলেন, পোশাকবিধির উদ্দেশ্য হল কলেজের শৃঙ্খলা আনা। মোরাদাবাদের সমাজবাদী পার্টি নেতা এস টি হাসান এমপি বোরকা পরে আসা ছাত্রীদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে ছাত্রীদের অপমান বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এভাবে কলেজে বোরকা পরা ছাত্রীদের প্রবেশ বন্ধ করা সম্পূর্ণ অন্যায়। অন্যদিকে সমাজবাদী পার্টির মোরাদাবাদ যুব শাখার প্রধান আসলাম চৌধুরী বলেছেন, নয়া ড্রেস কোড আশ্চর্যজনক এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদের হয়রানি করার জন্য একটি গোপন রাজনৈতিক উদ্দেশ্যের গন্ধও আসছে। শিখদের যখন কৃপাণ সহ পাগড়ি পরে যে কোনো কলেজে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাহলে কেন পোশাকবিধি কেবল মুসলিম নারীদের সীমাবদ্ধ করার জন্য? ওই পদক্ষেপ গ্রহণের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব বলে মন্তব্য করেন সমাজবাদী পার্টির যুব নেতা আসলাম চৌধুরী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bm।
ফিরছি বিশ্ব সংবাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ আলী আকবরী বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC হচ্ছে ইরানের দৃঢ় স্তম্ভ এবং শক্তি। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেন। আলী আকবরী IRGC-র বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টের পদক্ষেপের সমালোচনা করে বলেন, ইরানের জনগণ IRGC-কে পছন্দ করে এবং সরকার ও সংসদ ইউরোপীয় পার্লামেন্টের অন্যায় পদক্ষেপের উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, IRGC-র বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টের পদক্ষেপের কোনো মূল্য নেই, তারা IRGC-র উপর আঘাত হানতে পারবে না। আলী আকবরী বলেন, ইউরোপীয় পার্লামেন্টের সাম্প্রতিক পদক্ষেপ তাদের দুর্বলতার পরিচায়ক। রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনকে আরও ভারী অস্ত্র দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন করে ইউক্রেনের জন্য $250 কোটি সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। এই প্যাকেজের আওতায় 90টি স্ট্রাইকার কমব্যাট গাড়ি বা সাজোয়া গাড়ি ও 59টি ব্র্যাডলি সাজোয়া গাড়ি সহ প্রচুর গোলা বারুদ দেওয়া হবে। রাশিয়া বারবারই বলছে, এ ধরনের সামরিক সহযোগিতা ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। যুদ্ধ টিকিয়ে রাখতে এমন সাহায্য দেওয়া হচ্ছে বলে মস্কো মনে করে। আমেরিকার নয়া প্যাকেজে বহু ভারী যুদ্ধ সরঞ্জাম দেওয়ার কথা বলা হলেও ট্যাঙ্ক সরবরাহের কথা উল্লেখ করা হয়নি। আমেরিকার বক্তব্য, আব্রামের মতো অত্যাধুনিক ট্যাঙ্ক এখন ইউক্রেনের পক্ষে ব্যবহার করা কঠিন। গত কয়েকদিন ধরে জার্মানি ও আমেরিকা সহ মিত্র দেশগুলোর কাছে ট্যাঙ্ক চেয়ে আসছে ইউক্রেন। এর জবাবে জার্মান চ্যান্সেলর বলেছেন, আমেরিকা ইউক্রেনকে আব্রাম ট্যাঙ্ক দিলেই কেবল জার্মানি তাদের লিওপার্ড 2 ট্যাঙ্ক ইউক্রেনের হাতে তুলে দেবে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ইউক্রেনে রাশিয়া গত বছর যে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল তার 11 মাসের মাথায় এ হুঁশিয়ারি দিল মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কো এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের পশ্চিমা পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে পেসকভ বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক একটি পরিকল্পনা। এর মাধ্যমে সংঘাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে, বৈশ্বিক ও ইউরোপীয় নিরাপত্তার জন্য তা ভালো হবে না। বেতন বৃদ্ধির দাবিতে যুক্তরাজ্যের নার্স ও জার্মানির ডাক শ্রমিকরা ধর্মঘট পালন করেছেন। কর্মস্থলে অতিরিক্ত চাপ ও স্বল্প মজুরিতে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেয়ে যুক্তরাজ্যের হাজার হাজার নার্স ধর্মঘটে অংশ নেন। বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিনে তারা 12 ঘন্টার ধর্মঘট পালন করেন। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলে সাংবাদিকদের বলেছেন, ধর্মঘটের কারণে তিনি হতাশ। নার্সদের বেতন বৃদ্ধির দাবি পূরণ করা অসম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন। ব্রিটেনে মুদ্রাস্ফীতি 10% ছাড়িয়ে গেলেও তাদের মজুরি বৃদ্ধি পেয়েছে স্বল্প হারে। ফলে অ্যাম্বুলেন্স কর্মী, ট্রেন চালক, শিক্ষক, ডাক শ্রমিক এবং অন্যান্য অনেক খাতের কর্মচারীদের মতো নার্সরাও ভালো বেতন ও কর্মস্থলের সন্ধান করছেন। একই সমস্যায় পড়েছে জার্মানির বিভিন্ন পেশার মানুষ। সর্বশেষ জার্মানির ডাক বিভাগের কর্মচারীরা গত 2 দিন ধরে সেখানে ধর্মঘট পালন করেছেন। 16,000 শ্রমিক এই ধর্মঘটে অংশ নেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারির সুযোগ কমিয়ে দিয়েছে। রাশিয়া ও চীন এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক আলোচনায় রাশিয়ার আলোচনাকারী দলের প্রধান মিখেল উলিয়ানভ একটি টুইট বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারি কমানোর কারণ যুক্তরাষ্ট্র। সিএনএন এর সাথে রাফায়েল গ্রোসির এক সাক্ষাৎকারের অংশবিশেষ তুলে ধরে উলিয়ানভ লিখেছেন, মার্কিন নীতির কারণেই ইরানের পরমাণু কর্মসূচির উপর আইএইএর নজরদারির মাত্রা কমেছে। এই সত্য অনস্বীকার্য তথ্য দিয়ে প্রমাণ করা যেতে পারে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির উপর আইএইএর নজরদারি কমে গেছে এবং সময়ের পরিক্রমায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত 8 জুন 2022 তারিখে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদে ইরান বিরোধী প্রস্তাব অনুমোদনের পর ইরান এই সংস্থার সাথে শুধুমাত্র সদিচ্ছার ভিত্তিতে করা কিছু সহযোগিতা বন্ধ করে দেয়। নির্বাহী পরিষদের প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিমারা ইরানের 3টি অঘোষিত স্থানে পারমাণবিক উপাদান আবিষ্কারের বিষয়ে উদ্বিগ্ন। তাদের এই দাবি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এ প্রসঙ্গে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ক্যামেরায় রেকর্ড করা ছবিগুলোর অ্যাক্সেস পরমাণু সমঝোতার পরিণতির উপর নির্ভর করছে। ইরানের ওই জবাবের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা 17 নভেম্বর 2022 তারিখে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আরেকটি প্রস্তাব পাশ করে। ওই প্রস্তাবে আমেরিকা এবং তাদের 3 ইউরোপীয় মিত্রের তীব্র রাজনৈতিক চাপ ছিল। ইরান যে সময় তাদের প্রশ্নবিদ্ধ 3টি পরমাণু স্থাপনা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের তদন্ত করতে দিতে সম্মত হয়েছিল, ঠিক সে সময় ওই প্রস্তাব পাশ করা হয়। আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা যেহেতু ইরানের সদিচ্ছাকে স্বাগত জানানোর পরিবর্তে নির্বাহী পরিষদে আরেকটি প্রস্তাব পাশ করল, ইরানও তাই স্বেচ্ছায় সহযোগিতার চিন্তা থেকে দূরে সরে এল। কেননা ইরানের বিরুদ্ধে তাদের ওই প্রস্তাব পাশের উদ্দেশ্য ছিল বিদ্বেষপূর্ণ। আমেরিকা আসলে চায় না পরমাণু সমঝোতায় ফিরে যেতে। কেননা হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তি এই মুহূর্তে বাইডেন প্রশাসনের অগ্রাধিকার নয়। চীনের পাশাপাশি রাশিয়াও তাই বলেছে, পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতা কমানোর কারণ আমেরিকা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। এ সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজ শুক্রবার ফজর নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়েছে এর কার্যক্রম। উর্দু ও আরবি ভাষার মিশ্রণে বয়ান করেন পাকিস্তানের মাওলানা মোহাম্মদ ওসমান, সঙ্গে সঙ্গে বাংলা ভাষায় এর তর্জমা করেন মুফতি জিয়া বিন কাসেম। তিন দিনব্যাপী এই পর্ব 22 জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই দেশ বিদেশের মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিপুল সংখ্যক মুসল্লির জমায়েতে ভরে গেছে ময়দান। আশপাশের বিভিন্ন স্থানে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা। পায়ে হেঁটে, ট্রাকে, পিক আপ গাড়ি নিয়ে যেভাবে পেরেছেন ইজতেমার ময়দানে পৌঁছেছেন। এসেই তাদের প্রয়োজনীয় মালপত্র নিয়ে নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা।
ইজতেমায় আসার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য,
আল্লাহর দিন দুনিয়াতে বিস্তার হয়ে যায় আর নিজের ভিতরে দিন আসা যায়, এইটাই মাকসাদ।
অংশগ্রহণকারীরা বলেন, ইজতেমায় বিশ্বের প্রায় সব মুসলিম দেশ থেকেই তাবলিগ জামাতের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। এখানে তারা শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান।
আল্লাহর রাস্তায় যখন আসে তখন দিন শিখে নিজেকে পরিবর্তন করে এলাকা যায়, আবার আমল করে,
কথাবার্তা শোনার পরে এখান থেকে আল্লাহর রাস্তায় মানুষ বাইর হয়ে যাবে, এই উদ্দেশ্যে আসা।
জানা যায় দেশের সব জেলা থেকেই এই পর্বে 85 খিত্তার নজমের জামাত ইতিমধ্যে ময়দানে চলে এসেছেন। তবে সাধারণ মুসল্লিরা বলছেন, ইসলাম ও মুসলমান পবিত্র কোরআনের নির্দেশ ও নবীর সুন্নায় বিশ্বাসী এবং ঐক্যবদ্ধ, তাদের জীবনকে এভাবেই তারা পরিচালিত করতে চান। কিন্তু মুসলিম উম্মার এই দ্বিতীয় বৃহত্তম সমাবেশকে দুই মতভেদে আলাদা করা ঠিক নয় বলে মনে করেন তারা।
বড়রা বড়রা লাগতে পারে, কিন্তু আম যারা পাবলিক হতো সবাই এক, মা বাপ গন্ডগোল হইলে সন্তানরা কি আলাদা হয় নাকি?
গ্রুপ হয়েছে দুইটা, এটা আমাদের কাছে মানে মনের দিক থেকে কষ্ট, মিলেমিশে থাকতে পারলে ভালো।
মুসলমান ভাই মুসলমান ভাইয়ের প্রতি খারাপ ধারণা পোষণ করতেছে, তো আমরা চাই এটা নিরসন হোক।
প্রথম পর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইজতেমা এলাকার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম।
আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে, সমস্ত আইন শৃঙ্খলা যত বাহিনী আছে প্রায় 10,000 লোক আমাদের এখানে মোতায়েন আছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিক আলোচনা।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা জীবনকে সুন্দর করতে আত্মসংযমের প্রয়োজনীয়তা নিয়ে খানিকটা আলোচনা করেছি। অনেকেই নিজের খেয়াল খুশি ও লোভ লালসার কাছে আত্মসমর্পণ করেন, যদিও তারা জানেন না যে এর ফলে দীর্ঘমেয়াদে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এবং অন্যদেরও ক্ষতি হতে পারে। এ ধরনের ব্যক্তিরা চিন্তা ও বিবেকের চেয়ে অভ্যাসকে প্রাধান্য দেয়। অবশ্য একটা পর্যায়ে তারা নিজেরাও অনুশোচনায় ভোগে। এ কারণে প্রত্যেক মানুষেরই আত্মসংযমের অনুশীলন জরুরি। আজকের আসরে আমরা শিশুদের আত্মসংযম শেখানোর বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
সাধারণত শিশুদের আত্মসংযম সম্পর্কে কোনো ধারণাই থাকে না। এ কারণে শিশুরা যখন কোনো আকর্ষণীয় জিনিস দেখে তখনই সে তা পেতে চায়, ওই জিনিসটি তখনই নেওয়ার জন্য বায়না ধরে। আর রেগে গেলে শিশুরা কখনো কখনো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এটা ঠিক যে এগুলো শিশুসুলভ আচরণ, তবে তাদের মধ্যেও আস্তে আস্তে আত্মসংযমের অভ্যাস গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে তাদেরকে বোঝাতে হবে, নানা কৌশল অবলম্বন করতে হবে। গবেষকরা এসব বিষয়ে অনেক কাজ করছেন। দীর্ঘদিন ধরে চলা এক সমীক্ষায় গবেষকরা 4 বছর বয়সী এক দল ছেলে মেয়েকে একটা করে চকলেট দিয়েছিলেন আর তাদেরকে বলেছিলেন তারা চাইলে সেই চকলেট তখনই খেতে পারে কিংবা একটু অপেক্ষা করে পরেও খেতে পারে। কিন্তু তারা যদি অপেক্ষা করে তবে ধৈর্য ধরার পুরস্কার হিসেবে তাদেরকে আরেকটা চকলেট দেওয়া হবে। যেসব ছেলেমেয়েরা 4 বছর বয়সে আত্মসংযম দেখিয়েছিল তারা হাইস্কুল থেকে পাশ করার পর সেই ছেলেমেয়েদের তুলনায় মানসিক, সামাজিক ও শিক্ষাগত দিক দিয়ে আরও ভালো ফল করেছিল। অর্থাৎ যারা আত্মসংযম দেখায়নি তাদের চেয়ে আত্মসংযম প্রদর্শনকারীরা ভালো ফল করেছে।
শিশুদেরকে প্রথম থেকেই কোনো কিছুর জন্য অপেক্ষা করতে, আমোদ প্রমোদের ক্ষেত্রে ধৈর্য ধরতে এবং প্রলোভন থেকে দূরে থাকতে শেখাতে হবে। এজন্য বাবা মাকে আত্মসংযমী হতে হবে, সন্তানদের সামনে নিজেকে আত্মসংযমী হিসেবে তুলে ধরতে হবে, দৃষ্টান্ত স্থাপন করুন। আপনি যখন সন্তানদের নিয়ে যানজটে আটকা পড়েন তখন তাদের সামনে অধৈর্য হবেন না। আপনার সন্তানরা যদি আপনাকে যানজটে আটকে পড়ার সময় অধৈর্য হয়ে পড়তে দেখে, দোকানে বা অন্য কোথাও লাইন ভেঙে এগিয়ে যেতে দেখে অথবা অন্যদের কথার মাঝখানে কথা বলতে দেখে, তাহলে তারাও তা শিখবে। মোট কথা, সন্তানদের আত্মসংযম শেখানোর সবচেয়ে ভালো উপায় হল নিজেদের সেটা করে দেখানো। সন্তানের বয়স অনুযায়ী তাদেরকে কোনো কিছু তৎক্ষণাৎ পাওয়ার অথবা অন্যায় চাহিদা পূরণের ইচ্ছা নিয়ন্ত্রণ করার উপকারিতা এবং এ ধরনের ইচ্ছা নিয়ন্ত্রণ না করার পরিণাম সম্পর্কে বোঝাতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার সন্তান যদি কারো কাছ থেকে খারাপ ব্যবহার পেয়ে রেগে যায় তাহলে একটু থেমে চিন্তা করতে সাহায্য করুন।
যে কোনো বিষয়ের সাথে সাথে প্রতিক্রিয়া দেখানো বা প্রতিশোধ নেয়ার ফল কি ভালো হবে না খারাপ হবে তা চিন্তা করতে শেখান। এই মুহূর্তে মাথায় যে চিন্তাটা এসেছে বা যে পন্থা অবলম্বনের কথা সে ভাবছে তার চেয়েও ভালো কোনো উপায় আছে কিনা তা ভাবার জন্য সন্তানদেরকে উৎসাহিত করতে হবে। অনেকে রাগ নিয়ন্ত্রণের জন্য অবস্থান পরিবর্তন অথবা 1 থেকে 10 পর্যন্ত গণনা করার কথা বলেন। এমন পরিস্থিতি মোকাবেলায় এ ধরনের পন্থা অবলম্বন করা যেতে পারে। আত্মসংযম শেখাতে উৎসাহ প্রদানও একটি কার্যকর পন্থা, কাজেই এসব ক্ষেত্রে আপনার সন্তানকে উৎসাহ দিন। আপনার সন্তান যখন আত্মসংযম দেখায় তখন তার প্রশংসা করুন। সন্তানকে বলুন নিজের ইচ্ছাকে প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে হয়, যা মন চায় তাই করা বুদ্ধিমানের কাজ নয়। নিজের খেয়াল খুশি মতো যারা চলে তারা নিজের ক্ষতি করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রেরও ক্ষতি করে।
আপনার সন্তানকে নিয়ে একটা খেলা খেলতে পারেন। খেলাটার নাম দিতে পারেন তুমি কি করবে অথবা ভালো সিদ্ধান্ত খারাপ সিদ্ধান্ত কিংবা এইরকম কিছু একটা। কয়েকটা সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা করুন এবং সেই পরিস্থিতিগুলোতে কোন কোন প্রতিক্রিয়া দেখানো যেতে পারে তা অভিনয় করুন, আর এরপর সেই প্রতিক্রিয়াগুলোকে ভালো অথবা খারাপ হিসেবে চিহ্নিত করুন। বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করুন। খেলাটাকে উপভোগ্য এবং শিক্ষণীয় করে তোলার জন্য চাইলে আপনি পুতুল, ছবি অথবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে পারেন। এই খেলার জন্য আপনার লক্ষ্য হল সন্তানকে বিষয়টি ভালোভাবে বুঝতে সহযোগিতা করা। সংযমী হলে একজন মানুষ কি কি উপকারিতা পেতে পারে সেটা অভিভাবকদের জানতে হবে এবং সেই তথ্য সন্তানদের কাছে তুলে ধরতে হবে।
আত্মসংযমকে আমরা আত্মশৃঙ্খলা বলতে পারি এবং এর শৃঙ্খলাবোধ বা এর চর্চা নানাভাবে আমাদেরকে সাহায্য করে। সংযমের চর্চা মানুষের বিষণ্নতা, ভয়, খারাপ কাজের প্রতি আসক্তি এবং যে কোনো ধরনের অসামঞ্জস্য আচরণ থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে সংযম মানুষকে শেখায় ধ্বংসাত্মক, অতিরঞ্জিত, বদ্ধমূল ধারণা এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা থেকে বিরত থাকতে। আত্মসংযম নিজেকে নিয়ন্ত্রণ করার এবং সারা জীবনের ভারসাম্য রক্ষার জ্ঞান দেয়। অতি আবেগকে দমন করে পরিমিতিবোধ বা সংযম আচরণ করতে সাহায্য করে। নিজের অসহায়ত্ব দূর করে স্বাবলম্বী হতে সাহায্য করে। মানসিক ও আবেগীয় নিরাসক্তিকে সুস্পষ্ট করতে এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে। নেতিবাচক ধারণা ও ভাবনাকে নিয়ন্ত্রণ করতে অবদান রাখে। মানুষের নিজেকে শ্রদ্ধা করতে, আস্থা, অন্তর্নিহিত শক্তি, আত্মনিয়ন্ত্রণ ও ইচ্ছা শক্তিকে বেগবান করতে সাহায্য করে। একইভাবে নিজের জীবনের দায়িত্ব নিতে সহায়তা করে। সর্বোপরি একজন মানুষকে দায়িত্ববান ও বিশ্বাসযোগ্য হতে সাহায্য করে আত্মসংযম।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ২০ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, আমাদের গণতন্ত্র আমরাই চালাবো, বিদেশিদের ফরমায়েশে চলবে না, ওবায়দুল কাদের, দৈনিক প্রথম আলো। আসুন সবাই এক হয়ে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ি, প্রধানমন্ত্রী, দৈনিক যুগান্তর। সরকার গত ১৫ বছরে গণতন্ত্রকে কবরে দাফন করেছে, দুলু বাংলাদেশ প্রতিদিন, পিছিয়ে পড়া সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে, স্পিকার, দৈনিক কালের কণ্ঠ। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র উধাও হয়ে যায়, দৈনিক মানব জমিন। ভারতের শিরোনাম, মুখ্যমন্ত্রীদেরও দেওয়া হোক বিচারপতিদের নাম সুপারিশের অধিকার, মমতার চাপে সুর বদল রিজিজুর, দৈনিক সংবাদ প্রতিদিন। বন্ধাত্বের কারণে স্ত্রীকে ডিভোর্স দেওয়া যাবে না, কলকাতা হাইকোর্ট, দৈনিক আজকাল। ভোট দিলে তবে রাস্তা মিলবে, বনগায় এমনই নিদান দিদির দুধ, সাংসদ কাকুলের দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক যুগান্তর এক খবরে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশকে বিশ্বসভায় একটি উন্নত ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আগামীকাল আন্তর্জাতিক হিন্দু সম্মেলন 2023 উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ হিন্দু পরিষদ আয়োজিত আন্তর্জাতিক হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। এ উপলক্ষে তিনি দেশের সব সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শেখ হাসিনা বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় ধর্ম যার যার, উৎসব সবার এই আপ্তবাক্য ধারণ করে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সব ধর্ম ও বর্ণের মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে যাচ্ছেন। দৈনিক প্রথম আলো লিখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বলি শোভা পায় না, আমাদের গণতন্ত্র আমরাই চালাবো, বিদেশি কারো ফরমেশে চলবে না। তিনি বলেন, শত বাধা বিপত্তির মধ্যেও শেখ হাসিনা গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ওবায়দুল কাদের আজ শুক্রবার রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় প্রধান কার্যালয়ে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। তত্ত্বাবধায়ক সরকারকে মৃত ইস্যু জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশীদারত্বমূলক। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। সরকারের পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দৈনিক মানব জমিন লিখেছে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের গণতন্ত্র উধাও হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসে গণতন্ত্রের টুটি চেপে ধরেছে, তারাই আবারও ক্ষমতায় যেতে চায়। এদেশের মানুষ জেগে উঠেছে, আমরা দেখেছি মানুষ এই সরকারের পতন দেখতে চায়। আমাদের মা বাবা ভাই বোনদের রক্ত ও অস্ত্র বৃথা যাবে না, জেল জুলুম উপেক্ষা করে বিজয় অর্জন না করে ঘরে ফিরব না। 75 আগেও গণতন্ত্রকে কবর দিয়ে বাকশাল কায়েম করা হয়েছিল। জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আজকাল এক শিরোনামের খবরে লিখেছে, কেবলমাত্র বন্ধাত্বজনিত কারণে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ করা যাবে না, একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ মহামান্য কলকাতা হাইকোর্টের। স্ত্রীর বন্ধাত্বের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন এক ব্যক্তি। তিনি স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু হাইকোর্ট ওই ব্যক্তির অভিযোগ খারিজ করে দিয়েছেন। এই প্রবণতাকে মানসিক নির্যাতন বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে জানা গেছে, ওই দম্পতি কলকাতার বেলেঘাটার বাসিন্দা, তাদের বৈবাহিক সম্পর্ক 9 বছরের। ওই নারী পেশা একজন স্কুল শিক্ষিকা, তবে সন্তান না হওয়ায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। 2017 সালের জুন মাসে তার স্বামী বিবাহ বিচ্ছেদ চেয়ে আবেদন করেন। এর ঠিক এক মাস পর স্ত্রী তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন। তাতে বিশ্বাসভঙ্গ, মানসিক নির্যাতন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় চার্জশিট দেওয়া হয়। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। সেই মামলায় বিচারপতি শম্পা দত্ত বলেন, শুধুমাত্র বন্ধাত্বের কারণে বিবাহ বিচ্ছেদ করা যাবে না, মা বাবা হওয়ার জন্য অনেকগুলো বিকল্প রয়েছে। এই পরিস্থিতিতে একজন স্বামীকে তার স্ত্রীর পাশে থাকা উচিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, কলেজিয়ামে বিচারপতিদের নাম সুপারিশ করার অধিকার যদি কেন্দ্র সরকার পায়, রাজ্য সরকার কেন এই অধিকার পাবে না। দিন দুই আগে প্রশ্ন তুলেছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার খানিকটা সুর বদলে ফেলতে বাধ্য হল কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়ে বলেন, বিচারপতি নিয়োগ প্রক্রিয়াতে রাজ্য সরকারগুলোকেও সামিল করা উচিত। হাইকোর্টের বিচারপতি নিয়োগে সুপারিশের অধিকার দেওয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রীদের। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কলেজিয়ামে নাম সুপারিশ করার অধিকার দেওয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। তার যুক্তি, রাজ্য এবং কেন্দ্র সরকার সাংবিধানিক বেঞ্চ গঠনের ক্ষেত্রে এমনিও গুরুত্বপূর্ণ অংশ। তাছাড়া বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় বর্তমান মেমোরান্ডাম অব প্রসিজিওর বা এমওপি বা নিয়মেও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের নাম সুপারিশ করার অধিকার আছে। নতুন যে মেমোরান্ডাম অব প্রসিজিওর তৈরির প্রস্তাব কেন্দ্র সরকার দিয়েছে, তাতেও মুখ্যমন্ত্রীদের নাম সুপারিশ করার নিয়ম রাখা হোক এবং সেটা যাতে পুরোপুরি কার্যকর হয় সেটাও নিশ্চিত করুক শীর্ষ আদালত। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করি আপনারা ভালো আছেন। দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি ভারত ও বাংলাদেশ সফর করেছেন। তার সফর নিয়ে নানা আলোচনা হচ্ছে দেশের বিভিন্ন মহলে। তো ডোনাল্ড লুয়ের বাংলাদেশ সফর নিয়ে আমরা আজ কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর এম শাহিদুজ্জামান। জনাব অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনি জানেন যে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে গেলেন। তার এই সফর নিয়ে নানা রকম জল্পনা কল্পনা ছিল। শেষ পর্যন্ত তার এই সফরে কি বার্তা পেল বাংলাদেশ?
ধন্যবাদ। ডোনাল্ড লুর সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে এখানকার রাজনীতি সংশ্লিষ্ট সবার কাছেই। কেননা বলতে গেলে তার সফরটাই যে কোনো বিদেশি সফরের তুলনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অর্থে যে আগামী দিনগুলোয় বাংলাদেশে ভবিষ্যৎ গণতন্ত্র টিকে থাকবে কি না, তারই একটা জ্বলন্ত প্রতীক হিসাবে এই সফরকে দেখা হয়েছে। কেননা ডোনাল্ড লু যে দুটো বিষয়ে এমফেসিস দিয়েছে, মানবাধিকার এবং ইভেন প্লেইং ফিল্ড, অর্থাৎ সমমানের সুযোগ সমস্ত রাজনৈতিক দলের আগামী দিনগুলোতে, এর অর্থ দাঁড়াচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা গুরুত্বপূর্ণ দেশ সবচেয়ে শক্তিশালী রূপে বাংলাদেশে ভবিষ্যৎ ইলেকশন যে ঠিক মতো হবে, গ্রহণযোগ্য হবে, সেটা দেখতে চায়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের অতীত স্যাংশনস এর মাধ্যমে যে পদক্ষেপ নিয়েছে সেটার কার্যকারিতা দেখতে চায়। এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল সেখানে কোন রকমের নিয়ন্ত্রণ ছিল না এবং স্যাংশনসটাই দেখা গেল যে নিয়ন্ত্রক হিসাবে কাজ করেছে। এবং যেটা ডোনাল্ড লু নিজেই এসে বললেন যে স্যাংশনস আরোপ করার ফলে অনেক গুম হওয়া এবং পলিটিক্যাল যে কিলিংস এগুলো অনেক কমে গিয়েছে, যার ফলে এখন তারা মনে করে যে একটা আশানুরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
আলাপন। জি অধ্যাপক শাহিদুজ্জামান, বাংলাদেশের নির্বাচনের তো আর খুব বেশি দিন বাকি নেই, তো নির্বাচন নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড এবং ইভিএম ইত্যাদি নিয়ে, সে সম্পর্কে কি বলবেন?
বাস্তবতায় ইঙ্গিত দিচ্ছে যে যদি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সৃষ্টি না হয়, বাস্তবায়ন করা না হয়, তাহলে আগামী ইলেকশন বলতে যা বোঝায় তার কোনোটাই হওয়া অসম্ভব। দুইটি কারণে, একটা হচ্ছে যে যে ইলেকশন কমিশন তৈরি করা হয়েছে সেটা অ্যাবসলিউটলি অগ্রহণযোগ্য, একটা ফার। সেকেন্ডলি, এখানে ইভিএম মেশিন ব্যবহার করার সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে যেটা কিনা বলতে গেলে ধ্বংস করে দেবে ইলেকশন। বাস্তবতাগুলো আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি তার কাছে তুলে ধরা হয়েছে।
অধ্যাপক শাহিদুজ্জামান, ডোনাল্ড লুর ঢাকার কার্যক্রম সম্পর্কে যদি কিছু বলেন।
ডোনাল্ড লু এখানে সিভিল সোসাইটির মেম্বারদের সাথে দেখা করেছে, সরকারি প্রতিনিধিদের সাথে কথা বলেছে। এখন কথা হচ্ছে আগামী দিনগুলোয় কিভাবে আমরা দেখব, কেননা অন্যান্য যেসব বৃহৎ শক্তি রয়েছে, ভারত, চীন বা রাশিয়া, এরা কোনো কার্যকর রোলই প্লে করতে পারছে না, বরং তারা সম্পূর্ণ নগ্নভাবে তাদের জাতীয় স্বার্থ উদ্ধার করছে। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেরই সামর্থ্য রয়েছে যে চাপ সৃষ্টি করবে, আর তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু একটা বিশাল বাংলাদেশি ডায়াসপোরা রয়েছে, প্রচুর বাংলাদেশিরা এখন মার্কিন রাজনীতিতে অংশগ্রহণ করছে, সেদিক থেকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রভাব রয়েছে, কেননা তার অনেকগুলো দিকে বাংলাদেশকে যে সহযোগিতা, যেমন আমাদের কোভিড এর সময় বিশাল আকারে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্যাকসিন প্রোভাইড করেছে, যার ফলে কোটি কোটি মানুষ ভ্যাকসিন গ্রহণ করতে পেরেছে এবং সেটা বিনামূল্যে। সুতরাং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত প্রভাবশালী এবং বাংলাদেশের জনগণের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে, এই দিক থেকে বলতে গেলে লুর সফর আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলও স্যাটিসফাইড। বিএনপির এক মুখপাত্র তারা বলেছে যে তারা শুধু চেয়েছে সৎভাবে যেন ইলেকশন হয়, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে যেন ইলেকশন হয় এবং ফ্রি অ্যান্ড ইভেন প্লেয়িং ফিল্ড যাতে থাকে সমতার, সেই জিনিসটাই ডোনাল্ড লু বলেছে যে তারা বাংলাদেশের কাছ থেকে আশা করে।
শ্রোতা বন্ধুরা, আপনারা দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের বাংলাদেশ সফর নিয়ে অধ্যাপক এম শাহিদুজ্জামানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জি অধ্যাপক এম শাহিদুজ্জামান, ডোনাল্ড লু বাংলাদেশে আসার আগে ভারতে দুই দিন সময় কাটিয়েছেন। অনেকের ধারণা বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি ভারত সরকারের সঙ্গে সলা পরামর্শ করেছেন, তো বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গটি এলেই কিন্তু ভারতের কথা এসে যায়। তো এই যে ভারত সরকারের সাথে পরামর্শের কথাটি বলা হচ্ছে, এরকমটি কি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনি যে বিষয়টা তুলে ধরেছেন সেটা অতীতে ছিল, প্রায় বছর খানেক আগেও হয়তো ছিল, কিন্তু গত এক বছরের ভিতর বাস্তবতার অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশে যে রাজনৈতিক সরকার যে ক্ষমতায় রয়েছে তাতে কোনো পরিবর্তন হয়নি, তাদের দৃষ্টিভঙ্গি আচার আচরণ একই রকম, কিন্তু মার্কিন দৃষ্টিভঙ্গিতে গুণগত পরিবর্তন ঘটেছে বলেই আমি মনে করি। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের এই অঞ্চলে তারা নতুন করে তাদের নিরাপত্তা ধারণা দেখতে পাচ্ছে, সেখানে বাংলাদেশকে তারা একটা ভিন্ন দৃষ্টিতে মূল্যায়ন করার প্রয়োজনীয়তা অনুধাবন করেছে, তার প্রমাণ আমরা পেয়েছি। তারপর যে ভারতের কথা বললেন, দুদিন কাটিয়ে আসছে, এটা তো প্রত্যেক বছরই এই ধরনের সফরে এভাবেই এটা ঘটে। আমেরিকান যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট যখন ট্রাভেল করে তখন ভারতকে দিয়েই সাধারণত শুরু করে, কারণ ভারত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য শক্তি। ডোনাল্ড লু শুধু কি ভারত দেখছে, পাকিস্তানের বেলায়ও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছিল এবং সেটা স্বাধীনভাবে। ভারত কি মনে করে, কি দেখে, সেটা কিন্তু প্রভাবিত করেনি আমেরিকান যে নীতি।
অধ্যাপক এম শাহিদুজ্জামান, আজকের পর্বে শেষ যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, তাহলে বাংলাদেশের উপর ভারতের প্রভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ক্ষেত্রে কি পরিবর্তন ঘটেছে?
আমি এটা মনে করি যে আগে ভারতের যে অবস্থান ছিল সেটা থেকে এখন আপাদমস্তক পরিবর্তন ঘটে গিয়েছে। এখন মার্কিন নীতি বাংলাদেশের বেলায় অনেক বেশি স্বতন্ত্র এবং অনেক বেশি তাদের জাতীয় স্বার্থ ভিত্তিক। ভারতের স্বার্থ কি বা কতটুকু ছিল সেটা আমার মনে হয় অনুধাবন করা গিয়েছে এবং বাংলাদেশও আমার মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে ইকুয়েশন কি হতে পারে। এটা সত্যি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি বৃহৎ শক্তির ব্যাপারেই বাংলাদেশ সরকার একটা ব্যালেন্স মেনটেইন করতে চায়, পররাষ্ট্রমন্ত্রী তা বারবার বলেছে। তবে এটাও ঠিক যে ভারত কি চায় না চায় তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এখানে একটা সৎ ও স্বাধীনভাবে নির্বাচন ঘটুক, এটা মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টতই চায় এবং তারা এটা বলেও দিয়েছে যে কারা জিতে আসে তাতে কোনো কিছু আসে যায় না, তারা দেখতে চায় যে ইলেকশনটা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়।
অধ্যাপকএম শাহিদুজ্জামান, ডোনাল্ড লু এর বাংলাদেশ সফর এবং সেদেশের আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, এ বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আগামী সপ্তাহে, সে আসরেও আমাদের সাথে থাকতে ভুলবেন না। হাতে আজ আর সময় নেই, আলাপনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পাশাপাশি এদেশের কয়েকজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউর নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট রাইসি বলেছেন, ইরানের প্রতি ইউরোপের বেপরোয়া হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। শত বাধা বিপত্তির মধ্যেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে দাবি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারতের উত্তরপ্রদেশের মোরাবাদের একটি কলেজে বোরকা পরে আসা মুসলিম ছাত্রীদের প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাচ্ছি। খোদা হাফেজ।